ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আমাদের আজকের অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। আজকের আয়োজনে থাকছে ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
হবিগঞ্জ জেলার চুনারু ঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর জঙ্গল ঘেরা পাহাড়ি এলাকায় তিন দিনের অস্ত্র উদ্ধার অভিযানের তৃতীয় দিনে বুধবারও প্রচুর অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে।
পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট কলকাতা থেকে।
ভোট পরবর্তী পরিস্থিতিতে গোটা রাজ্যের জেলা জেলা সংঘর্ষ অব্যাহত, বোমাগুলিতে জখম 15।
আর রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন দেশে এর প্রভাব। তবে শুরুতেই বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মুক্তি স্বাধীনতার প্রত্যাশী যারা তাদের পাশে এ বিশ্বকে দাঁড়াতে হবে অবশ্যই। আজকের ইউক্রেনে যেসব সংস্কার প্রবর্তিত হচ্ছে তার সঙ্গে 25 বছর আগের পোল্যান্ডে কমিউনিজমের অবসান ঘটিয়েছিল যে নির্বাচন, সেই তার তুলনা করেন তিনি। বুধবার তিনি ওয়ারসোতে ফ্রিডম ডের এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। 1989 সালে অনুষ্ঠিত পোল্যান্ডের প্রথম আংশিক অবাধ নির্বাচনকে মুক্তি স্বাধীনতার বিপুল বিজয় আখ্যায়িত করে তিনি বলেন, মুক্ত বিশ্ব আজ এক কাট্টা। ইউক্রেনে রাশিয়ার যে অশুভ কূটকৌশলে মার্চে রুশ বাহিনী ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ জবরদখল করে, সেই তার বিরুদ্ধে ওই অনুষ্ঠানের আগে মিস্টার ওবামার সঙ্গে সাক্ষাৎকার বৈঠকে মিলিত হন ইউক্রেনের প্রেসিডেন্ট পদে নবনির্বাচিত পেট্রো পোরোশেনকো। ওয়ারসোতে প্রেসিডেন্ট ওবামা ওই বৈঠককালে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য পূর্বাঞ্চলবর্তী ইউক্রেনে রাশিয়া সমর্থক বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়ার তৎপরতায় মদদ দিতে, মারণাস্ত্র নয় এরকমের খাতে $50 লক্ষ সহায়তা দানের কথা ঘোষণা করেন। ইউক্রেনবাসীদের এক সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করেন, তাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে বাইরের কোনো দেশের সংশ্লিষ্ট হওয়ার অধিকার নেই। নতুন এক জনমত সমীক্ষায় একথা বলা হয়েছে। ক্রাইমিয়া উপদ্বীপের বাইরের 1400 ইউক্রেনবাসীকে নিয়ে পরিচালিত যুক্তরাষ্ট্রভিত্তিক গ্যালাপ পোলের এপ্রিলের এক সমীক্ষায় বলা হচ্ছে, 78% মানুষ বাইরের কোনো হস্তক্ষেপের বিরোধী। রাশিয়ার জবরদখলের এক মাস পরে ওই জনমত সমীক্ষা চালানো হয়। ভয়েস অফ আমেরিকার পরিচালনায় রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের যে ব্রডকাস্টিং বোর্ড অব গভর্নর্স, তাদেরই অর্থায়নে নিরপেক্ষ ওই জনমত সমীক্ষা চালানো হয়। আফগান তালেবান দলের তরফ থেকে যুক্তরাষ্ট্রের সার্জেন্ট বই বাগ জেলের হস্তান্তরণের ভিডিও ছবি প্রকাশ করা হয়েছে। বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ওই সঙ্গী বন্দি মুক্তি পান গত শনিবারে। 17 মিনিটের ওই ভিডিওচিত্র প্রকাশ করা হয় বুধবারে। ওতে দেখা গিয়েছে সৈনিক বাগডেলের দাড়ি গোঁফ নিপুণভাবে কামানো, মাথাতেও কোনো চুলের নিশানা নেই, ঐতিহ্যবাহী আফগান পোশাক তাঁর পরিধানে। পাহাড়ি এলাকায় পার করা একটা পিক আপ ট্রাকে তাঁকে বসে থাকতে দেখা যায়। বারবার চোখ খুলছেন, বন্ধ করছেন, প্রখর সূর্যালোকে বারবার চোখ কচলাচ্ছেন, মুছছেন। পাশেই দাঁড়িয়ে অনেক কজন সশস্ত্র মানুষ। পরে বাগডেলকে হস্তান্তর করা হয় সামরিক ধাঁচের হেলিকপ্টারে আসা কিছু লোকের কাছে। ওই লোকদের ভেতর একজনের হাতে ছিল সাদা একটা ঝান্ডা। বারবার ভিডিওচিত্রের পর্দায় লেখা ভেসে ওঠে, ডোন্ট কাম ব্যাক টু আফগানিস্তান, আর এসো না আফগানিস্তানে। চীনে বেজিংয়ের তিয়ানানম্যান স্কোয়ারে প্রতিবাদ বিক্ষোভকারীদের ওপর রক্তক্ষয়ী যে অবদমন চালানো হয়েছিল, তারই 25তম বর্ষপূর্তিতে হাজার হাজার মানুষ স্মরণ সমাবেশে জমায়েত হয় হংকংয়ে। হাজার হাজার বাতির দূতি বুধবার ভিক্টোরিয়া পার্কের পরিবেশে এক ভিন্নতর পরিবেশ রচনা করে, গানে বক্তৃতায় মুখর হয়ে ওঠে স্মরণ সভার জমায়েত। 1989 সালের সেই বেজিং দমন অভিযানের রক্তক্ষয়ী স্মৃতিমূর্ত হয়ে ওঠে মতাদর্শী সংগ্রামী রেন্স সের বক্তৃতায়। চীনে গণতন্ত্রের লড়াই যে গুরুত্বপূর্ণ সে কথার অবতারণা করেন তিনি। ওদিকে বেজিংয়ে তখন পরিবেশ তুলনামূলকভাবে ছিল শুনশান, তিয়ানানম্যান চত্বর ছিল নিশ্চুপ, কড়া প্রহরার বেড়াজালে আবদ্ধ। তিয়ানানম্যান স্কোয়ারের যে দমন অভিযানে সৈন্যদের হাতে প্রাণ হারিয়েছিল শত শত মানুষ, বেজিং সেই 1989 সালের ঘটনা নিয়ে প্রকাশ্যে জনসমক্ষে কোনো আলোচনা কথাবার্তা চায় না, তা হতেও দেয় না তারা।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে সীমান্তের মাত্র 4 কিলোমিটার অভ্যন্তরে বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাটের জাতীয় উদ্যানে 3 দিনের অস্ত্র উদ্ধার অভিযানের তৃতীয় দিনে আজ বুধবার প্রচুর অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গিয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব যারা এই অভিযান পরিচালনা করছে তাদের তরফে জানা গেছে এ পর্যন্ত 200 বেশি কামান, বিধ্বংসী রকেট, 1টি রকেট লঞ্চার, 4টি মেশিন গান, 248টি রকেট চার্জার, 14,000-এর মতো বুলেট এবং চিকিৎসা সরঞ্জাম সহ ঔষধ উদ্ধার করা হয়েছে। এ সকল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের সাথে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্রের মিল রয়েছে বলে র্যাব কর্মকর্তারা দাবি করে বলেছেন এগুলো সুসংহত বাংকার থেকে উদ্ধার করা হয়েছে। র্যাবের মিডিয়া ও লিগাল উইং এর প্রধান এটিএম হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, এদিকে ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে দাবি করেছে ভারতীয় গোয়েন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে চুনারুঘাটের সকল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
নারায়ণগঞ্জের আলোচিত 7 মার্ডারের সঙ্গে নিজে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন র্যাবের সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আরিফ হোসেন। জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কে এম মহিউদ্দিন জবানবন্দি গ্রহণ করেন। দীর্ঘ 4 ঘন্টার জবানবন্দিতে আরিফ হোসেন কিভাবে 7 জনকে অপহরণের পর কোথায় কিভাবে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে তার বিশদ বর্ণনা দিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে সে ছাড়াও আরো কারা কারা জড়িত তাদের নামও বলেছেন। এর মধ্যে র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা ও একাধিক শীর্ষ রাজনৈতিক নেতার নাম রয়েছে। বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাকাউত হোসেন খান বলেন, স্বীকারোক্তিতে মেজর অবসরপ্রাপ্ত আরিফ হোসেন নিজের সম্পৃক্ততার পাশাপাশি বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন।
বাকি যে 2 জন আছে তাদের সম্পৃক্ততার কথা বলেছে। এছাড়া র্যাবের বিভিন্ন স্তরের আরো কয়েকজনের কথা বলেছে। তাদের সংখ্যা গ্রেপ্তারকৃত 3 জন সহ সম্ভবত 11 জন।
ওদিকে একই মামলায় লেফটেন্যান্ট কর্নেল অফিসার তারেক সাইদকে আবারও 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্য বিজেপি নেতারা অভিযোগ করে আসছেন যে গোটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাঁদের নেতা, কর্মী এবং সমর্থকদের উপর আক্রমণ চালাচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে।
দলীয় সূত্রের খবর, গত 15 দিনে বিজেপির তরফে নানা জায়গায় আক্রমণ ও সন্ত্রাসের ঘটনায় দায়ের করা FIR এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 50-এ। এছাড়া গোটা রাজ্যের এই মুহূর্তে সামগ্রিক চিত্র বলছে রাজ্যের বর্ধমান জেলার জামুরিয়া, বীরভূম জেলার ইলামবাজার, পশ্চিম মেদিনীপুরের কিশিয়ারিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে ইতিমধ্যে 15 জন জখম হয়েছেন। সব জায়গাতেই ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে, সেই সঙ্গে প্রচুর ঘরবাড়ি ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। 2 রাজনৈতিক দলই পরস্পর বিরোধী অভিযোগের তীর ছুটছেন অপর দলের বিরুদ্ধে। কোথাও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগের তীর শোনা যাচ্ছে। যদিও পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও প্রশাসন সব জায়গাতেই কঠোর হাতে সবকিছু মোকাবিলা করছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য CPM দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে কেবল সাধারণ সদস্য হিসেবে থাকবার প্রস্তাব দিয়েছেন কলকাতায় CPM এর রাজ্য কমিটির বৈঠকে। গৌতম গুপ্তের রিপোর্ট, কলকাতা থেকে পাঠানো।
অতীতেও একবার পলিটব্যুরো থেকে সরে আসতে চেয়েছিলেন বুদ্ধদেব বাবু, দুবারই অবশ্য দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট তাকে নিবৃত্ত করেছেন। কারাট সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের শোচনীয় পরাজয়ের পেছনে বিরোধী শিবিরের ক্রমাগত হামলার পাশাপাশি দলের ভুল নীতিও দায়ী, দলের পরবর্তী কংগ্রেসে নতুন নীতি স্থির করা হতে পারে। তবে দলের নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনার সুর ক্রমশই তিক্ত হয়ে উঠছে। নেতৃত্বকে পদত্যাগের দাবি অবশ্য উড়িয়ে দিয়ে কারাট বলেছেন, হঠাৎ সবাই মিলে পদত্যাগ করলে দলে একটা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হবে, বরং একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়েই পরিবর্তন আসতে পারে। নেতৃত্বের এই স্থিতাবস্থার অবস্থানে একমাত্র ব্যতিক্রম বুদ্ধদেব ভট্টাচার্য। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আত্মঘাতী বোমারু বলে সন্দেহ করা হচ্ছে এমনি একজন সামরিক বাহিনীর এক মোটরযানের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করেছে 5 জনকে পাকিস্তানের রাজধানী শহরের অদূরে। বুধবারের ওই হামলা হয়েছে রাওয়ালপিন্ডির সেনা ছাউনিতে। নিহতদের ভেতর 2 জন ছিলেন সেনা অফিসার, অপর 3 জন ছিলেন অসামরিক লোক, জানিয়েছেন তদন্তকারীরা। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ থেকে কোনো রকম দায়দায়িত্ব দাবি করা হয়নি, তবে স্থানীয় কর্মকর্তারা এর জন্য দুষছেন তালেবান দলকে। এই জঙ্গি গ্রুপটি এ ধরনের হামলা এর আগেও চালিয়েছে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন শর্ট ওয়েভ 25, 31 ও 41 মিটার ব্যান্ডে যথাক্রমে 1575, 7405 ও 11850 কিলো হার্টজে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে।
Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন দেশে এর প্রভাব, আর সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ শতরূপা বড়ুয়া। আপনারা যেমনটি এই মাত্র শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন দেশে এর প্রভাব। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি স্টুডিওতে আপনারা ফোন করে প্রশ্ন পাঠাতে পারেন। বিশ্বব্যাপী বিশ্বায়নের ফলে জলবায়ুর পরিবর্তন আমরা প্রত্যক্ষ করেছি, করছি। 2004 সালে ঘটে যাওয়া সুনামিতে, বাংলাদেশে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আইলার সময়, আমেরিকায় সাম্প্রতিকতম ঘটে যাওয়া ঘূর্ণিঝড় স্যান্ডি এবং পশ্চিম উপকূলের দাবাগ্নি ইত্যাদি তো আছেই। এইসব দুর্যোগের করাল আঘাত নির্দিষ্ট কিছু দেশের উপরে পড়লেও জলবায়ুর পরিবর্তনের পরোক্ষ এবং প্রত্যক্ষ প্রভাব বিশ্বব্যাপী পরিলক্ষিত হচ্ছে। কার্বন নিঃসরণের ফলেও সৃষ্টি হচ্ছে সমস্যা অনেক। এইসব বিষয়কে ঘিরেই আমাদের আজকের আলোচনা। অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে দুজন বিশিষ্ট অতিথি এবং বিশেষজ্ঞ। অতিথিরা হচ্ছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর আতিক রহমান, বাংলাদেশ সেন্টার ফর স্টাডিজ অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক, বর্তমানে তিনি লন্ডনে আছেন, সেখান থেকে তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ডক্টর আতিক, আপনাকে আসরে স্বাগত।
ধন্যবাদ।
আরও যোগ দিচ্ছেন কলকাতা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অ্যাটমসফিয়ারিক সায়েন্স রিসার্চ গ্রুপের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর দেবাশিস লোহার। প্রফেসর লোহার, আপনাকে আসরে স্বাগত।
ধন্যবাদ।
সেই সঙ্গে শ্রোতারা যারা অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে আসরে স্বাগত জানাচ্ছি। আর ইতিমধ্যেই টেলিফোন আসতে শুরু হয়ে গেছে, দেখে নিচ্ছি প্রথম ফোনটি কোথা থেকে এসছে। হ্যালো।
হ্যালো,
জি বলুন।
আমি সাদিয়া আলম বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার বাংলাদেশের কোস্টাল এরিয়া, যে সমুদ্রের যে মানুষগুলো থাকে, সমুদ্রের কাছাকাছি যে মানুষগুলো থাকে, তারাই হচ্ছে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার। তো বিভিন্ন পত্রপত্রিকায় আমরা যে পরিসংখ্যান পাই তাতে দেখা যায় 2020 সাল থেকে বাংলাদেশে একটা খাদ্য সংকট শুরু হতে পারে এই জলবায়ু পরিবর্তনের কারণে। তো বাংলাদেশের মতো এত দরিদ্র একটি এবং জনবহুল দেশে যদি খাদ্য সংকট শুরু হয়, তবে বাংলাদেশের পরিণতি কি দাঁড়াবে এবং বাংলাদেশ এই পরিস্থিতিতে কিভাবে নিজেকে প্রস্তুতি নিতে পারে তা সম্পর্কে আমি একটু কিছু জানতে চাচ্ছিলাম।
আমরা প্রশ্নটি নিয়ে যাচ্ছি ডক্টর আতিকের কাছে প্রথম। ডক্টর আতিক, আপনি এই প্রশ্নটি নিয়ে আলোচনা করবেন।
প্রথমত আমাদের শ্রোতা এবং প্রশ্নকর্তা যিনি বলেছেন সাদিয়া আলম, যে খাদ্য সংকট বাংলাদেশের অন্যতম একটা ইন্ডিকেটর আমাদের, যেটা দেখা যাবে। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের যে কটা ক্ষতিগ্রস্ততা হওয়ার সম্ভাবনা প্রচুর এবং কতগুলো নিশ্চিত প্রায়, তার প্রায় সবকটাই খাদ্য উৎপাদনের উপরে একটা প্রভাব ফেলবে। সেটা হচ্ছে আমরা বলি বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিও, অর্থাৎ আমরা যদি কিছু না করি তাহলে জিনিসটা হবে। প্রথমত দক্ষিণাঞ্চল, উনি যেটা বলেছেন ন্যায়সঙ্গত, উপকূলবর্তী এলাকায় যেটা হচ্ছে বর্তমানে, যে একটা হচ্ছে সমুদ্রের উচ্চতা, পানির উচ্চতা বাড়ছে এবং সেটা যেভাবে ক্ষতিগ্রস্ততা করছে, সেটা হচ্ছে যে অল্প একটু উচ্চতা বাড়লেই অনেকটা এলাকা সমুদ্রের পানিতে ডুবে যাবে। কিন্তু এই পানির চরিত্রটা হচ্ছে যে প্রচন্ড লবণাক্ত, যেখানে ধান বা অন্যান্য খাদ্যশস্য প্রায়ই হবে না, এবং দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় খাদ্যশস্যের এই লবণাক্ততার কারণে যতটা হওয়ার কথা ছিল সেটা হতে পারছে না। দক্ষিণাঞ্চল বাংলাদেশের একসময় খাদ্য ভাণ্ডার ছিল আমাদের উৎপাদনের জন্য। তো এটা হলো দক্ষিণাঞ্চল। তারপরে যে মধ্য অঞ্চল, আমাদের যে বন্যা প্লাবিত এলাকা, সেখানে বন্যার পরিমাণ বাড়বে এবং দক্ষিণাঞ্চলে সাইক্লোন এবং তারও পরিমাণ এবং তার তীব্রতা বাড়বে। এই দুটো কারণেই দক্ষিণাঞ্চল, তারপরে মধ্য অঞ্চল যেটা বাংলাদেশের, সেটা আমাদের বন্যা বেড়ে যাওয়ার জন্যে প্রায় গত 20 বছরে বলা যেতে পারে 12% শতকরা 12 ভাগ বন্যা প্লাবিত এলাকা বেড়ে গেছে। আর তাছাড়া নদী ভাঙনের পরিমাণও বাড়ছে, যার ফলে নদীর দুপাশে যে খাদ্যশস্য হতো সেটাও ক্ষতিগ্রস্ততার সম্মুখীন। আরেকটা হচ্ছে উত্তরে, যেটা রাজশাহী বরেন্দ্র এলাকা, সেখানে খরার মাত্রা বেড়ে গেছে এবং সেখানে উৎপাদন সাধারণভাবে কমার কথা। যদিও আগে যে মঙ্গা বলে যে অবস্থাটা, মহাকার্তিক মঙ্গা বলে কার্তিক মাসে হতো, সেটা এখন আর হচ্ছে না, কারণ আমাদের একটা বিশেষ নতুন ধান সেখানে উদ্ভাবন হয়েছে। যেখানে এখন আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের কৃষি বিজ্ঞানীরা এবং কৃষি ভাই বোনেরা, তারা নতুন যে লবণাক্ত সহ্য করা এবং সুতীব্র শুষ্কতা সহ্য করার মতো নতুন ধরনের ধান তৈরি হয়েছে, সেগুলো নিয়ে পরিকল্পনা এবং এক্সপেরিমেন্টেশন চলছে, এবং সেখানে দেখা গেছে যে মোটামুটি উৎপাদন হচ্ছে। যদিও উৎপাদন যেটাকে আমরা বলি হাই ইল্ডিং ভ্যারাইটি, অর্থাৎ অতি মাত্রায় যে উৎপাদন, সেটা হচ্ছে না।
ডক্টর আতিক, আপনার কাছে
আমাদের ক্ষতিগ্রস্ততা হবে, অন্যদিকে আমরা চেষ্টা করে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের চালে অন্তত স্বয়ংসম্পূর্ণতার একটা পর্যায়ে বাংলাদেশ।
আমরা একই বিষয়ে একই ধরনের প্রশ্ন হয়তো আবারও পাবো, কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা এখন যাচ্ছি কলকাতার প্রফেসর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর লোহার কাছে। ডক্টর লোহার, পশ্চিমবঙ্গে অথবা ভারতের উপকূলবর্তী এলাকাগুলির পরিস্থিতি কিরকম হবে, আপনি যদি এই বিষয়ে আলোকপাত করতেন?
ভারতবর্ষের মধ্যে পূর্ব উপকূল যেটা, তার চরিত্রটা বিশেষ করে একটু উপরের দিকে, যেটা বাংলাদেশের কাছে পশ্চিমবাংলা বা উড়িষ্যার যে উপকূলবর্তী এরিয়া, এর 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 চরিত্রটা অলমোস্ট একই। মানে বাংলাদেশে যে ঘটনা ঘটতে যা ঘটার কথা ভাবা হচ্ছে, সেরকমই একটা একেবারে একই রকম ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা এখানেও আছে। এবং সেই পরিস্থিতিকে ট্যাকেল করার জন্যে একই রকমভাবে, যেমন যেটা উনি বললেন যে বীজটা, ধানের বীজটার একটা পরিবর্তন যেটা করা হচ্ছে, তেমনি ম্যানগ্রোভ ফরেস্টটাকে একটু বাড়ানোর চেষ্টাও করা হচ্ছে। সেটাও একটা গভর্নমেন্টের দিক থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। আর আমার ধারণা যে যদি দেখেন যে IPCC যে রিপোর্টটা সর্বশেষ বার করেছে 2014, তাতে কিন্তু ওই যে একটা সাংঘাতিক রকমের একটা অ্যালার্মিং ব্যাপার ছিল, সেটা কিন্তু আর অতটা নেই। তার কারণ যে ইনক্রিজ টেম্পারেচারটা দেখানো হয়েছে সেটা কিন্তু অনেক কম আগের তুলনায়। এতে একটা যে কুলিং এফেক্ট যে আমরা শুনছিলাম অনেক দিন ধরে, সেইটা কিছুটা যেন কম্পেনসেটেড হয়েছে ওয়ার্মিংটা, যার ফলে একটু একটু কমেছে। তা যাই হোক, একটা তো ওয়ার্মিং হচ্ছেই, লাস্ট ডিকেডেও আমরা একটা ওয়ার্মিং আমরা দেখেছি, এবং তার জন্য এই ইনিশিয়েটিভগুলো কিন্তু নেওয়াটা অত্যন্ত জরুরি বলেই আমি মনে করি।
আমাদের একটি ফোন কল এসে গেছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো,
নমস্কার।
নমস্কার,
নতুন দিল্লি থেকে অমিতাভ বসু বলছি।
জি বলুন।
আমার ছোটবেলায় যেমন স্কুলে পড়তাম তেমনি অনুভব করতাম 6টা ঋতু, এখন এই বার্ধক্যে আমি দেখি যে দীর্ঘায়িত গ্রীষ্ম, বিলম্বিত বর্ষা আর অকাল শীত, এই যে অবস্থা, এই যে আবহাওয়ার পরিবর্তন,
আমার জানতে ইচ্ছে করে যে এর কারণ কি, এবং আমাদের মতো ভারতবর্ষে বা দক্ষিণ এশিয়ায় যে কৃষি প্রধান দেশ, এর প্রভাব কি পড়তে পারে এবং এর মোকাবিলা আমরা কিভাবে করতে পারি আঞ্চলিক স্তরে ও আন্তর্জাতিক স্তরে। নমস্কার।
আসলে আমরা তো এই ঠিক এই বিষয়টি নিয়েই এই মাত্রই ডক্টর আতিক এবং ডক্টর লোহার আপনারা দুজনই বলেছেন যে অত্যাধিক গরমের ফলে এবং বর্ষা শীত এই সমস্ত বিষয়গুলো তো আছেই, এই পরিবর্তনটা তো বিশ্বব্যাপী আমরা দেখছি, আর কৃষির উপরে এর কী প্রভাব আমরা বিস্তারিতভাবে এই মাত্রই আলোচনাটি শুনে নিলাম। আশা করি অমিতাভ বসু আপনি শুনেছেন। তাহলে আমরা আরেকটি ফোন কল এসে গেছে, ওটা নিয়ে নিচ্ছি।
হ্যালো, নমস্কার, আমি বিজয় ভকত কলকাতা থেকে বলছি। আজকের অনুষ্ঠান আমি একটা কবিতা দিয়ে শুরু করছি। কবিতাটা হচ্ছে, গাছগুলোকে বাঁচতে দে না তুই, চল না আবার আদিম কালের আদিম মানুষ হই, সভ্যতারই কথা বলে গাছগুলোকে কেটে ফেলে, মারিস না আর পশু পাখি, নিজেকে আর দিস না ফাঁকি, শিশির দিয়ে চল না সবুজ ঘাসগুলোকে ধুই, গাছগুলোকে বাঁচতে দে না তুই, চল না আবার আদিম কালের আদিম মানুষ হই। মানব জাতির সৃষ্টির প্রথম দিন থেকে প্রকৃতির প্রতি আমরা উদাসীন এবং বর্বর। এক কথায় মানব জাতির দ্বারা প্রকৃতি সর্বাধিক অত্যাচারিত এবং পীড়িত, আর যার ফলস্বরূপ জলবায়ু পরিবর্তন সারা বিশ্ব জুড়ে স্পষ্টভাবে লক্ষিত। অত্যধিক গরম, বৃষ্টি, শীত, সুনামি, সাইক্লোন ইত্যাদি জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব। আমার মনে হয় প্রকৃতির বৈষম্যতাকে রোখার এখনো সময় আছে। প্রকৃতির সাম্যতাকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা সকলে একজোট হয়ে কাজ করতে পারি। এর জন্য চাই রাজনীতিবিদ, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, সাধারণ মানুষের আন্তরিক প্রচেষ্টা ও সঠিক কর্মসূচি। গান, কবিতা, ছবি, বক্তৃতা ইত্যাদির মাধ্যমে সকল মানুষকে প্রকৃতির প্রতি ওয়াকিবহাল করতে হবে বলে আমি মনে করি। এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় বক্তারা এই বিষয়ে কি বলেন সেটা শোনার আমার আগ্রহ রইল। নমস্কার।
ডক্টর আতিক, এই বিষয়ে আপনি আলোকপাত করুন।
না, ওনার কবিতার চমৎকার, খুব ভালো বলেছেন। গাছ বাঁচাতে হবে, আমাদের পানি জলকে সরবরাহ নিয়ন্ত্রণে আনতে হবে যেন অপচয় না করি। আমরা আমাদের গাছ, আমাদের নদী নালা সবই প্রায় দূষিত করে ফেলেছি। এটা মানবতার, এগুলোকে আমরা অবশ্য আবার একদিকে উন্নয়ন ও সভ্যতা বলছি। তো উনি আদিম যুগে ফিরে যেতে চাচ্ছেন কবিতার মাধ্যমে, সেটা কতটা সম্ভব হবে জানি না, কারণ যথেষ্ট ক্ষতি হয়ে গেছে।
এটা হয়তো প্রতীকী ভাবে বলেছে, বলতে চেয়েছেন কিছুটা,
কিন্তু গত 200 বছরে আমরা যে ক্ষতি, মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যেটাকে আমরা বলি, যে আমাদের বর্তমান যে শৈল্পিক সভ্যতা, সেটা এই ট্রেন ইঞ্জিন, স্টিম ইঞ্জিন থেকে শুরু করে তার পরবর্তী পর্যায়ে আমরা দ্রুততার সাথে এবং তীব্র গতিতে একান্তই ডাইনে বায়ে চিন্তা না করে শুধু এগিয়েই চলেছি। একটা কথা বলা হয় যে প্রত্যেক ভারতীয় এবং প্রত্যেক চীনের সিটিজেন, যদি প্রত্যেক মার্কিনের সিটিজেন বা ইউরোপের সিটিজেন মতো গাড়ি সংখ্যা ব্যবহার করে এবং একান্তই টয়লেট টিস্যু ব্যবহার করে, তাহলে একটা গাছও থাকবে না আর মাটির নিচে কোনো তেলও থাকবে না বেশিদিন। তাহলে আমাদের যেটা করতে হবে, সামগ্রিকভাবে আমাদের একটা জীবনের পরিবর্তন আনতে হবে। তবে জলবায়ু পরিবর্তনের যে ব্যাপারটা হচ্ছে, যে পশ্চিমবাংলা, বাংলাদেশ সব লোক মিলে যদি কালকে তাদের শ্বাস নেওয়া বন্ধ করে দেয়, তাহলেও আমাদের জলবায়ু পরিবর্তনের উপরে, খুব বিশেষ করে যে উদ্গিরণ হচ্ছে গ্রিন হাউস গ্যাসের, সেটা আমরা খুব কমাতে পারবো বলে মনে হয় না। কারণ আমাদের এই দুই এলাকার লোকই একান্তই দরিদ্র এবং তারা খুব বেশি তেল ব্যবহার করেন না। কিন্তু যারা করেছেন গত 200 বছর এবং তারও একটু আগে, তবে 200 বছর বিশেষ করে গত 50 বছর, তাদেরকে কমাতে হবে, অর্থাৎ শিল্পোন্নত দেশগুলোকে দ্রুততার সাথে কমাতে হবে। এবং তড়িৎ বেগে এখন যারা ধেয়ে চলেছে, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত, এই সমস্ত যে যাদেরকে বলে নিউ ইমার্জিং কান্ট্রিজ, তাদেরকেও খুব সুচারুভাবে পরিকল্পনায় এগোতে হবে, যাতে কম নির্গমন, গ্রিন হাউস গ্যাস নির্গমন করে আমরা আমাদের সাধারণ মানুষের জন্য উন্নয়ন, সুযোগ এবং যে সামাজিক ব্যবস্থা, সেটাকে সমুন্নত করতে পারি। সেখানে আমরা স্বাস্থ্যের উন্নয়নের প্রশ্ন আছে, খাবার পানির জলীয় পানির প্রয়োজন আছে, আমাদের পয় প্রণালীর ব্যবস্থার প্রয়োজন আছে, সামগ্রিকভাবে আমাদের জীবনের যে সঠিক মানবকেন্দ্রিক উন্নয়ন সেদিকে আমাদের ধাবিত হওয়া উচিত। বড় বড় দালান তুললেই আমরা খুব বেশি ভালো করব।
ডক্টর আতিক, আপনার কাছে আবারও আসছি। প্রফেসর লোহার, এ বিষয়ে আপনার মতামত শুনতে চাচ্ছি।
হ্যাঁ, আমি আমি একেবারে একমত। আমি এবছরের এই 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 যে রিসেন্ট একটা ঘটনা ঘটে গেল, কলকাতার টেম্পারেচার দেখা গেল অনেক বেশি, রাজস্থানে সেখানে অনেক কম, মানে এই একটা অভাবনীয় জিনিস আমরা রিসেন্টলি দেখলাম। এবছরেই যেটা ঘটলো, পরিবর্তন তো নিশ্চয়ই একটা হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন একটা নিশ্চয়ই হচ্ছে। এ নিয়ে অনেক বিতর্ক আছে, বিতর্ক চলছে, চলবেও হয়তো ভবিষ্যতে, কিন্তু পরিবর্তন একটা হচ্ছে। এবং সেই পরিবর্তনটাকে আমরা যেটা ম্যানমেড বলছি, হিউম্যান ইন্ডিউসড, সেইটাকে আমরা কতটা কমাতে পারি, সেই জায়গাটাকে আমরা যেটা জোর দিচ্ছি সেটা হচ্ছে এই এমিশনটাকে কমানো। তা যেমন ইন্ডিয়া গভর্নমেন্ট একটা প্ল্যান নিয়েছে, বাই 2020 তারা তাদের এমিশন 20-25% রিডাকশন করবে, এবং এমনি যে অ্যানুয়াল গ্রোথটা এমিশনের যে আছে আমাদের ভারতবর্ষে, সেটা যদিও গ্লোবাল সিনারিওতে প্রায় কিছুই না, 4%, এবং এই অ্যানুয়াল গ্রোথটা আমি যেটা বলছি সেটা 1994 লেভেলের সঙ্গে কম্পেয়ার করে, তা এটা একটা প্ল্যান তো আছেই, এবং তার জন্য গ্রিন এনার্জির দিকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং চলছে, এটা আমাদেরকে কমাতে হবে। কিন্তু আরেকটা জিনিস আমাদের ভুললে চলবে না, এই এমিশনের সাথে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যান্ড ইউজ চেঞ্জ। ধরুন কোনো জায়গায় ফরেস্ট আছে, সেটা ডিফরেস্টেশন হচ্ছে, আবার কোনো জায়গায় ব্যার ল্যান্ড আছে, কিছু ছিল না, ফাঁকা, সেখানে আমরা ফরেস্ট তৈরি করছি, বা কোনো একটা ফাঁকা জায়গা ছিল বা কোনো একটা জায়গায় চাষ হতো, সেখানটায় আমরা ঘরবাড়ি তৈরি করছি, নগর সভ্যতা প্রত্যয়ন করছি। এই যে ল্যান্ড ইউজের চেঞ্জ, এটাও কিন্তু একটা বড় রকমের পরিবর্তন নিয়ে আসছে।
এবং এই পরিবর্তনের আগে আমাদের মনে হয় আরো বেশি গবেষণা করে এই পরিবর্তনগুলো আনলে আনা দরকার। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। বিরতি
আমরা থাকবো লাইনে। হ্যালো,
আচ্ছা, আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি, ফিরে আসছি। হ্যালো,
হ্যালো,
জি বলুন, জি বলুন।
হ্যাঁ, আমার দুটো প্রশ্ন আছে। আমি ঢাকা থেকে জাহিদ মুস্তাফা বলছি।
জি,
জলবায়ুর পরিবর্তনের প্রভাবে আমাদের দেশের উষ্ণতা বেড়েছে, বৃষ্টিপাত কমেছে, এবং এই সময়ের হেরফেরে কৃষি উৎপাদনের ক্ষতি হচ্ছে। কিভাবে আমরা এত সব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারি, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জলবায়ুর পরিবর্তনের জন্য শিল্পোন্নত দেশগুলোর দায় বেশি, স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ুজনিত সমস্যা সমাধানে ধনী দেশগুলোর কি করা উচিত, এই আমার দুটি প্রশ্ন।
আমরা তো আসলে প্রথম অংশটা আমরা বেশ পরপর কয়েকটি প্রশ্ন একই রকম পেয়ে গেলাম, তো আলোচনাটাও আমাদের হয়ে গেছে। আমরা পরবর্তী প্রশ্নের যে দ্বিতীয় অধ্যায়টা ছিল সেই অধ্যায় যাচ্ছি, যে শিল্প উন্নত দেশ এই জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্ত ক্ষয়ক্ষতি হচ্ছে বা যা আমরা দেখতে পাচ্ছি, সেই সে সম্পর্কে শিল্প উন্নত দেশ কী করছে। ডক্টর আতিক, আপনি যদি, আপনি লন্ডনে আছেন, একটি শিল্প উন্নত দেশেই আছেন,
তো হ্যাঁ নিশ্চয়ই সেটা হচ্ছে যে ক্ষয়ক্ষতি কী করা যেতে পারে। আপনারা হয়তো জানেন বাংলাদেশের সাধারণ মানুষ, এবং সেটা পশ্চিমবঙ্গেও সত্য, যারা একদম সমুদ্র উপকূলের সামনে আছে, তাদের সরকার দেশ কেউ কেয়ার পাত্তা দিক কি না দিক, তারা জীবন দিয়ে তাদের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে, তারা তাদের যে ভিটে মাটি সেটাকে উঁচু করে ফেলেছে 3-4 ফিট, তাদের যে পয় প্রণালীর অবস্থান পায়খানা সেগুলোকে তারা উঁচু করে ফেলেছে, তাদেরকে যে পশু রাখার জায়গা নিজের পয়সা দিয়ে নিজের শক্তি দিয়ে মানুষ করে যাচ্ছে, এটাকে বলি আমরা কমিউনিটি বেসড অ্যাডাপটেশন। কিছুটা